श्रीरूपं साग्रजातं सह गुणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सह गणललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्याय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरद्विषये नमः हे कृष्णकरुणासिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो आज के विषय होच्छे युव अवस्थाय আমাদের আধ্যাত্মিক জীবন কিংবা কৃষ্ণ ভাবনার জীবন কেন স্বীকার করা উচিত, তাই না? আপনাদের বয়স হয়তো সবাই 16 বছরের ওপরে হবে আর হয়তো 25-এর নিচে, তাই না? 16 থেকে 25-এর মধ্যে হবে আমি ভাবছি। হ্যাঁ, ঠিক বললাম? হ্যাঁ, কি 30 30, ঠিক আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন ভক্তি পুরুষোত্তম মহারাজ আজকে সকালে বলছিলেন যে হিন্দু সমাজে এই সবাই এই প্রশ্নটা করবে, অন্য ধর্ম কেউ করে না। যদি কোনো বাচ্চা থাকে কিংবা যুবক থাকে, যদিও কোনো ধর্মের প্রতি উৎসাহ প্রকট করে, অন্য ধর্মে ওরা খুব খুশি হয়। হিন্দু সমাজ কি হয়, আরে কি করছো, এটা তো বয়স নয়, এটা ধর্ম পালন করা, ভক্তি করার, এটা তো বয়স নয়, যখন বুড়ো হয়ে যাবে সেই সময় তুমি ভক্তি করো, এখন পড়াশোনা করো, খেলা করো, ভোগ করো, আর যখন বুড়ো হয়ে যাবে তখন যখন রিটায়ারমেন্টের পর তারপরে তুমি ভক্তি করবে, এরকম বলে না সবাই? প্রায় সবাই বলে, সব জায়গায়, ভারতে এরকম। তাহলে এখন ক্লাসটা আপনারা দেবেন আজকে, আমার নাম লেখা হয়েছে কিন্তু আপনারা এখন ক্লাস দেবেন। কেন, আমি আপনার কাছ থেকে উত্তর বের করে নেব, ঠিক আছে? আপনাকে বলতে হবে যে কেন আমাদের যুব অবস্থা থেকে ভক্তি করা উচিত, কিংবা কেন এই বয়সে করলে আমাদের জন্য লাভকারী হবে। আপনি তো অবশ্যই এই বিষয়ের উপর ভেবে দেখেছেন না? আচ্ছা, আপনারা হাত উপর করে কোন একটা যে আপনার মনে কারণটা আসে সেটা বলে দিন। হ্যাঁ, একটা প্রথম কারণ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ কি বলেছেন, কৌমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতান ইহ, তারপরে দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবম অর্থদম। আচ্ছা, যে আপনারা কারণগুলো বলবেন কেউ নোট করবেন, লিখে নেবেন। প্রথম কারণটা হলো যে প্রহ্লাদ মহারাজ কি বলছেন, না যুব অবস্থা তো খুব দেরি হয়ে গেল। সবাই বলে না যে যুব অবস্থায় খুব জলদি হয়ে গেল, আপনারা বৃদ্ধ অবস্থায় করুন, কিন্তু প্রহ্লাদ মহারাজের ভিন্ন মত। প্রহ্লাদ মহারাজ কি বলছেন, আরে যুব অবস্থা তো খুব দেরি হয়ে গেল, কবে আরম্ভ করা উচিত? ছোটবেলা থেকে কুমার অবস্থা থেকে এখন জন্ম থেকে 5 বছরের যে বয়স সেটাকে কুমার অবস্থা বলে। 6 বছর থেকে 10 বছর তাকে পৌগণ্ড অবস্থা বলে। 11 বছর থেকে 15 বছর তাকে কৈশোর অবস্থা বলে, কিশোর অবস্থা। আর 16 বছর থেকে যুব অবস্থা, যৌবন আরম্ভ হয়। এটা জানেন তো আপনি, জানেন সবাই? তো কুমার অবস্থা মানে 5 বছর, 5 বছরের বয়স থেকে আমাদের ভক্তি আরম্ভ করতে হবে। যুব অবস্থার ব্যাপার তো আলাদা, খুব দেরি হয়ে যায়, প্রহ্লাদ মহারাজ বলছেন। আমাদের 5 বছরের আয়ু থেকে, বয়স থেকে আমাদের আরম্ভ করা উচিত। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন মহাজন, আর উনার যে মত সেটা আমার জন্য অনুসরণীয়, শ্রবণীয়। তাই জন্য একটু ধ্যান করে উনার মতকে আমাদের স্বীকার করা উচিত। আর শুধু কুমার অবস্থা নয়, শ্রীমদ ভাগবতে কপিল দেব তিনার মাতা, ওনার মাতা দেবহূতিকে উপদেশ দেওয়ার সময় বলেন যে যখন বাচ্চা মার পেটে হয়, গর্ভে হয়, সেই সময় সংস্কার দেওয়া উচিত। তাই জন্য আমাদের ধর্মশাস্ত্রে অনেক কিছু বিধির বর্ণনা আছে। আর এই বিধির উদ্দেশ্যটা কি? যে মার পেটে যে বাচ্চা আছে তার চেতনায় ভালো সংস্কার হয়ে যায়। মানে যখন মা গর্ভবতী অবস্থায় থাকেন সেই সময় মাকে মানে গীতা ভাগবতের পাঠ করা উচিত, কৃষ্ণ নাম নেওয়া উচিত, একটা ভক্তিময় পরিবেশে থাকা উচিত। কোনো জড়জাগতিক কার্য যে আছে সেটা খুব কম করা উচিত, ঝগড়া আদি না করা উচিত, একটা শান্ত সৌম্য বাতাবরণে থাকা উচিত। এরকম করলে কি হবে, যে পেটে বাচ্চা আছে তার চেতনাটা ভালোভাবে বিকশিত হবে, আধ্যাত্মিক চেতনা লাভ করবে বাচ্চাটা। তো মার গর্ভ থেকে ভক্তি করা উচিত। লোকরা কি বলে, বৃদ্ধাবস্থা থেকে? না, প্রহ্লাদ মহারাজ বলছেন কুমার অবস্থা থেকে কম পক্ষে। কিন্তু আর অন্য শাস্ত্র বলছে কুমার অবস্থায় কি, যখন মার পেটে আমরা আছি সেখানে সেই সময় থেকে আরম্ভ করা উচিত। আর শাস্ত্র কি বলে, যে মার পেটে আসার আগে যখন মা বাবা একসঙ্গে আসার যোজনা করছে সেই সময় গর্ভধান সংস্কার, দশবিধ সংস্কার থাকে আমাদের বৈদিক সংস্কৃতিতে। মানে স্ত্রী আর স্বামী যখন ইচ্ছে করে যে আমাদের একটা সন্তান উৎপত্তি করার জন্য চেষ্টা করতে হবে, একটা বড় ধার্মিক অনুষ্ঠান হয় বৈদিক সংস্কৃতিতে, সবাই জানে, সবাইকে নিমন্ত্রণ দেওয়া যায়, খুব নাম কীর্তন আর এরকম অনেক কিছু হয়, যজ্ঞ হয়, নাম কীর্তন হয়, মানে চেতনা তৈরি করার জন্য। মানে যে বাচ্চার মার বাবা হবে তাদের চেতনা তৈরি করার জন্য, যার ফলে বাচ্চাটা একটু সভ্য বাচ্চা হবে, ভদ্রলোক হবে, একটু ভদ্র হবে, আর তার চেতনাটা একটু ভালো হবে। মানে তৈরিটা আমাদের বৃদ্ধাবস্থায় না করে আমাদের মা বাবা তারা তৈরি করবে, তারা আমাদের জন্য তৈরি করবে, আমাদের চেতনা, আমাদের ভক্তির জন্য। আর সেটা না, আর পেছনে যাই, আমরা যখন পূর্বজন্মে ছিলাম এই জন্মে তৈরি আমাদের সেই সময় থেকে করতে হবে। প্রভুপাদ বলেন ওনার গ্রন্থে, যে মনুষ্য দেহটা আমাকে আমাদের লাভ হয়েছে, আমরা পেয়েছি, তার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পরের জন্মে তৈরি করার জন্য। মানে শুধু বৃদ্ধাবস্থায় নয়, কুমার অবস্থায় নয়, মার পেটে নয়, পূর্বজন্ম থেকে আমাদের ভক্তি করতে হবে। বুঝেছেন? হ্যাঁ, যদি পূর্ব জন্মে আমরা ভক্তি পথে সিদ্ধি প্রাপ্ত করি, আমরা সফল হয়ে যাই, শুদ্ধ ভক্ত হয়ে যাই, তারপরে তো জন্ম নেওয়ার কোনো প্রশ্ন নেই, আমরা ভগবানের ধামে চলে যাব। কিন্তু যদি অসফল হয়ে যাই, পরিপূর্ণতা লাভ না করতে পারি, তাহলে কমপক্ষে একটা ভালো বৈষ্ণবের পরিবারে জন্ম লাভ করব, তারপরে আবার ভক্তি পথে এগিয়ে যেতে পারবো আমরা ভক্তের সঙ্গে থেকে। তো এটা হচ্ছে প্রথম কারণ। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে আমাদের কুমার অবস্থা থেকে ভক্তি করতে হবে, ঠিক আছে? প্রথম কারণ আপনারা লিখেছেন। আচ্ছা, আর কেউ বলবেন? আপনার হাত উপরে করেছিল। হ্যাঁ, দ্বিতীয় কারণ কোন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, খুব ভালো। যে যদি এখন থেকে আমরা এই ভক্তি পথের অনুশীলন না করি, পরে আমাদের ইচ্ছিত ফল কি করে পাওয়া যাবে? যদি আমরা এই গাছের এই যে দৃষ্টান্তটা খুব ভালো, যখন গাছ ছোট থাকে, সেই সময় যদি আমরা ভালোভাবে দেখাশোনা না করি, ওই গাছটা ভালোভাবে বড় হবে না। সেরকম যদি আমরা তৈরি না করি ছোটবেলা থেকে, চেতনাটা তৈরি কিভাবে হবে? হঠাৎ তো হয়ে যেতে পারে না, সম্ভব নয়। আস্তে 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 করে তৈরি করতে হয়, একদিনের ব্যাপার তো নয়। আমাদের যদিও 70-80 বছরের বয়স, তো একদিনে আমরা ভক্তি করে শুদ্ধ ভক্ত হয়ে যাব? সম্ভব নয়। কোনোই একটা কার্য যদি আমাদের করতে হয়, সময় লাগে। ব্যবসা করতে হয়, আমাদের ডিগ্রি লাভ করতে হয় কলেজে, কিছু রান্নাও যদি করতে হয়, সময় লাগে। আর যখন সময় লাগে, তাহলে আগে থেকে আরম্ভ করলে ভালো। যত আমরা দেরিতে আরম্ভ করি, তত সময় কম আমাদের বেঁচে গেল জীবন সার্থক করার জন্য। আর যদি খুব দেরিতে আমরা আরম্ভ করি, তাহলে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করতে পারবো না। খুব ভালো। আর এটি আমরা একটু আগে বেরিয়ে যাই, যে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম যাতি নাস্ত্যত্র সংশয়ঃ। উনি বলেছেন যে অন্তকালে, মানে মৃত্যুর সময়, প্রাণ ত্যাগ করার সময়, যে আমার স্মরণ করবে, তে নিশ্চয়ই আমার কাছে ওই লোকটা চলে আসবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। মুক্তা কলে, কলেবর মানে মানে আমাদের শরীর। এই শরীর ত্যাগ করার সময় যে আমার স্মরণ করবে, সে নিশ্চয়ই আমার কাছে চলে আসবে। যেমন একটা বিদ্যুৎ ছাত্র বছরের অন্তে পরীক্ষা দেওয়ার জন্য বসে, কিন্তু পূর্ণ বছর ভর ও কোনো ক্লাসে বসেনি, কলেজে যায়নি, ও জানে না টিচার কে, প্রফেসর কে, কিছুই জানে না, বিষয় কি কিছুই জানে না, সায়েন্স কিংবা আর্টস সেটাও জানে না। আর হঠাৎ এক বছর পর ফাইনাল এক্সাম, পরীক্ষার সময় ও গিয়ে পরীক্ষাতে বসে, কি পাস করতে পারবে? সম্ভব নয়। তো মৃত্যু আমাদের জন্য একটা পরীক্ষা, জীবনের পরীক্ষা। যে কার্য আমরা জীবনের সময় করি, তার পরীক্ষা মৃত্যুর সময় হবে। ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। তো মৃত্যু আমাদের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। যে আপনারা স্কুল কলেজে পরীক্ষা পাস করছেন সেটাও গুরুত্বপূর্ণ বটে, কিন্তু এত গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর পরীক্ষার জন্য যদি আমরা আগে থেকে তৈরি না করি, তাহলে কি করে পাস করব? আবার জন্ম নিতে হবে? মনুষ্য জীবন সার্থক হবে না? তম তম এবৈতি কৌন্তেয়া সদা তৎ ভাব ভাবিতঃ। যেভাবে আমাদের চেতনার অনুশীলন আমরা করি, সেভাবে আমাদের পুনর্জন্ম লাভ হবে। পশুর চেতনা যদি আমরা অনুশীলন করি, আমাদের পরের জন্ম পশুর হবে। তো আগে থেকে একটা ভালো ছাত্র বছরের আরম্ভ থেকেই পড়াশোনা করা আরম্ভ করে, তৈরি করে, তার জন্য পরীক্ষার সময় কোনো অসুবিধা হয় না। ও পরীক্ষা লিখে ভালো মার্ক পেয়ে যায়। কিন্তু যে ছাত্র পড়াশোনা করে না, শেষকালে কিছু পড়াশোনা করার চেষ্টা করে, ও তো ভালো নম্বর নিয়ে পাস হবে না। সেভাবে যদি আমরা কম বয়স থেকে ভক্তি করার আরম্ভ করি, তাহলে আমাদের মৃত্যুর সময় সফলতা লাভ করার যে সম্ভাবনা বেশি, তাই জন্য তাড়াতাড়ি কম বয়সে আমাদের আরম্ভ করতে হবে। ঠিক আছে, আর কারণ বলুন, হাত উপর করে তাকে আমি দেখতে পারি। হ্যাঁ, বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এখন যেমন জড়জাগতিক শিক্ষার জন্য আমরা প্রাইমারি স্কুলে যাচ্ছি, তারপরে সেকেন্ডারি স্কুল, হাই স্কুলে যাচ্ছি, তারপরে ডিগ্রি কলেজে যাচ্ছি, তারপরে এমএ পিএইচডি করছি, তারপরে আমরা শিক্ষিত হয়ে যাই। কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য কি এরকম শিক্ষার দরকার নেই? নিশ্চয়ই আছে। আর এইটা হচ্ছে প্রাথমিক শিক্ষা। যদি আমরা বৃদ্ধাবস্থা পর্যন্ত প্রাথমিক শিক্ষাও গ্রহণ করলাম না, তাহলে কি লাভ? সেই সময় বৃদ্ধাবস্থায় যদি আমরা প্রাথমিক শিক্ষা আরম্ভ করি, তারপরে কলেজ ডিগ্রি পৌঁছার সময় পর্যন্ত কি হবে? সময় নেই, এখন কত সময় রয়ে গেল বৃদ্ধাবস্থায়? মৃত্যু তো খুবই কাছে। কিভাবে আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো, কিভাবে এইসব আধ্যাত্মিক জীবনের সিদ্ধান্ত গুলো আমরা বুঝতে পারবো, শিখতে পারবো? সম্ভব নয়। তাই জন্য প্রভুপাদ বলতেন যে আমাদের ইসকনের যে মন্দিরগুলো, সেগুলো আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়। শুধু মন্দির নয়, ভারতে এবং হয়তো বাংলাদেশেও কোনো মন্দিরের কমি নেই, মন্দিরের কমতরতা নেই, অনেক মন্দির। কিন্তু মন্দিরে কি হয়, একটা পূজারি থাকবে, আর ওই পূজারি ওর জন্য একটা ব্যবসা কিংবা ওর টাকা পরিবারের জন্য একটু কিছু করছে, ওর বেশি শ্রদ্ধা নেই, ও পাশে থাকে, বাড়িতে টিভি রেডিও সব চলছে, এখানে এসে একটা কিছু আরতি করে, আরতি করে চলে যাচ্ছে, পরিবারের ভরণ পোষণ করছে, ব্যাস চলে যাচ্ছে। এরকম লোক আসছে, ওখানে দর্শন করে আর চলে যায়। কিন্তু কোনো বিদ্যা লাভ করে না যারা ওখানে আসে মন্দিরে, জ্ঞান প্রাপ্ত করে, লাভ করে না। তাই জন্যে আমাদের ধর্মে কি হয়েছে, সনাতন ধর্ম ধর্মের এখন ঘটন কেন হয়েছে? কেননা প্রচার এবং এবং যে শিক্ষা প্রণালী, এটা নষ্ট হয়ে গেছে। মন্দির শুধু একটা দর্শনের জন্য স্থান হয়ে গেছে। বিদ্যা লাভ করা যায় না আমাদের মন্দিরে বেশিরভাগ, দেখা যায় তো। কিন্তু ইস্কনের মন্দির আলাদা। ইস্কনের মন্দিরে গেলে কি হয়, ওখানে প্রবচন হয় সকালে বিকেলে, আর এরকম অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান হয়, অন্যান্য সমাজের বিভিন্ন লোকের জন্য, যেমন আপনার ছাত্রের জন্য একটা অনুষ্ঠান এখানে চলছে। যদি আমরা ভালোভাবে এখন থেকে ছোট বয়স, অল্প বয়স থেকেই আমরা যদি এই জ্ঞান লাভ করার চেষ্টা করি, আস্তে 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 জ্ঞানের পথে আমরা, ভক্তির পথে আমরা এগিয়ে যেতে পারব। আর বৃদ্ধাবস্থায় আমরা পিএইচডি, আধ্যাত্মিক জীবনের পিএইচডি পর্যন্ত আমরা পৌঁছে যাব, খুব অ্যাডভান্সড হয়ে যাব। না হলে বৃদ্ধাবস্থায় আরম্ভ করলে সেখানে কিন্ডার গার্ডেন, কেজি, ফার্স্ট ক্লাস, ক্লাস ওয়ান, সেটা বৃদ্ধ অবস্থায় কি করে হবে? খুব ভালো। আর বলুন তো আর কি কারণ? হ্যাঁ, বা খুব ভালো, সুন্দর বললাম না, ক্লাস তো আপনারা দিচ্ছেন, আমি তো দিচ্ছি না, সব কারণ আপনিই বলছেন সবাই। এখন ছোটবেলায় কিংবা কম বয়সে আমাদের মন কিভাবে থাকে? নরম মাটির মতন থাকে। একটা কুম্ভার, কুম্ভার বলে না, কুমার, একটা কুমার যে আছে নরম মাটি থেকে অনেক কিছু সুন্দর জিনিস তৈরি করতে পারে, কিন্তু যখন মাটি নরম থাকে না কি করা যায়? কিছুই করা যায় না। সেভাবে যুব অবস্থায় কিংবা তার চেয়েও কম বয়সে আমাদের মনটা ফ্রেশ থাকে, নরম থাকে, আমরা নতুন জিনিস শিখতে পারি, একটা উৎসাহ থাকে শেখার জন্য। আর যদি আমাদের কোনো ভিন্ন মত হয়, আমরা যদি কোনো সত্য শুনি যে আমাদের মত থেকে ভিন্ন হয়, আমরা স্বীকার করতে রাজি হয়ে যাই। কিন্তু বৃদ্ধ অবস্থায় পরিবর্তন করা খুব মুশকিল। এখন 70 বছরের মানুষ বলে আমি এত বছর এরকম করছি, এখন আপনি বলছেন আমি এরকম করব, এ তো সম্ভব নয় আমার জন্য। যেমন একবার আমি প্রচার করছিলাম, একজন মহিলা এলেন, বৃদ্ধ মহিলা, উনি বলেন আপনি বলছেন যে আমি কৃষ্ণের সেবা করতে হবে, আমি তো 40 বছর থেকে মা দুর্গার করছি, এখন কি করে আমি কৃষ্ণের করব, আমার জন্য সম্ভব নয়। উনি তো পূর্ণ প্রবচনটা শুনলেন, যে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করছেন, অর্জুনও ঘোষণা করছেন, বিভিন্ন শাস্ত্র ঘোষিত আছে যে কৃষ্ণ পরম সত্য, কৃষ্ণই ভগবান। উনি শুনছেন কিন্তু স্বীকার করতে পাচ্ছেন না, 40 বছর ধরে যে করে আসছেন, এখন ওটা ফেরবদল করা খুব মুশকিল ওনার জন্য। কিন্তু ছোটবেলায় এটা সহজ, আমরা করতে পারি, আমরা শুনলাম, আচ্ছা আমি এরকম ভাবতাম, কিন্তু আচ্ছা আচ্ছা এরকম, এখন আমি জানলাম যে ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ এরকম বলছেন, ঠিক আছে তাহলে আমি স্বীকার করব। ইংরেজিতে একটা প্রভার্ব আছে, ইউ কান্ট টিচ অ্যান ওল্ড ডগ নিউ ট্রিক্স, আপনারা শুনেছেন? যেমন সার্কাসে আপনারা দেখেছেন হয়তো, একটা কুকুর কিংবা এরকম তাকে নাচতে শেখায়, অনেক কিছু শেখেন করতে শেখায়, কিন্তু সেই প্রশিক্ষণটা কোন সময় দেওয়া উচিত ওই কুকুরকে? অল্প বয়সে, যখন কুকুরটা বড় হয়ে যাবে কি শেখাবে, তখন সম্ভব নয়। মানে তাৎপর্য হচ্ছে যে বৃদ্ধ অবস্থায় কি শেখাবো আমরা, খুব মুশকিল। তার মনে যে মত আছে সেটা থাকবে, ওই মতটা ফেরবদল করা খুব মুশকিল। তাছাড়া যুব অবস্থায় আমাদের বোঝার শক্তি, স্মরণ করার শক্তি খুব ভালো হয়। বৃদ্ধ অবস্থায় আমি ভুলে যাচ্ছি, আমি মনে রাখতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমি এখন বসে আছি তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, হ্যাঁ এরকম হয় বৃদ্ধ অবস্থা। আপনি দেখেছেন হয়তো যারা বৃদ্ধ তারা এক জায়গায় না ঘুমে বসতে পারে না, অল্প সময়ের পরে ওই ঘুম এসে যায়, মানে একেবারে কনসেন্ট্রেশন করে মনটা ধ্যান করে কিছু জিনিস করা ওটা মুশকিল হয়ে যায়। কিন্তু যুব অবস্থায় মনটা বুদ্ধিটা ফ্রেশ থাকে। আজকে আপনারা সবাই 3টের সময় থেকে জেগে আছেন, তবু এত ফ্রেশ সবাই, তাই না? কিন্তু এরকম যদি বৃদ্ধ লোক থাকে মুশকিল ওনাদের জন্য করা। তা আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের ইন্দ্রিয়, আমাদের শরীর সব ফ্রেশ, নরম মাটির মতন। এখন থেকে যদি যদি আমরা তৈরি করি তাহলে আমাদের আচার্যর হাতে, আচার্যকে দিব্য কুমার, ওরা আমাদের ভালোভাবে একটা ভগবানের জন্য একটা উপহার করে রূপে আমাদের তৈরি করে দেবে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। কটা হয়েছে? কারণ 4টে আছে। আর আর বলুন তো। হ্যাঁ
সাধারণত আমাদের এই বয়সে মাইন্ড আনকন্ট্রোল থাকে, যে আনকন্ট্রোল মাইন্ড বিভিন্ন মানে খারাপ কাজে ইউজ হতে পারে। তো আমরা যদি এই সময় ধর্ম অনুশীলন করি, যে কোনো ধর্ম হতে পারে, তাহলে আমাদের মাইন্ডটা অনেক কন্ট্রোল হবে, যেটা সমাজের হয়তো অনেক উন্নয়ন করতে পারবে।
বাহ খুব সুন্দর, আপনারা খুব বুদ্ধিমান, বাংলাদেশের ছাত্র খুব বুদ্ধিমান। এখন এই বয়সে আমাদের মনটা খুবই চঞ্চল, তাই না? আর ইন্দ্রিয় ভোগের দিশা খুব পালাচ্ছে, মনটা পালাচ্ছে না? না পালায়? পালায়। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরবসু দুষ্করম। অর্জুন ভগবান কৃষ্ণকে বলছেন, এ কৃষ্ণ আপনি এই ধ্যান যোগের যে পথটা, পথের ব্যাপারে আমাকে বলছেন, সেটা আমার জন্য অসম্ভব। কেন? মনটা হচ্ছে খুব চঞ্চল, সুদৃঢ় জিদ্দি, আর এই মনটাকে বশ করা এটা প্রায় অসম্ভব। আমি তো করতে পারবো না। যেরকম একটা তুফান আসে, তুফানকে কি নিয়ন্ত্রিত করা যায়? সম্ভব নয়। সেরকম আমাদের মনটা, আর বিশেষ করে এই বয়সে যুব অবস্থায় আমাদের ইন্দ্রিয়, আমাদের মন খুব প্রবল, আর মন আর ইন্দ্রিয় আকর্ষিত হয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি। আর এই সময় যদি আমরা প্রশিক্ষণ না পাই, আধ্যাত্মিক প্রশিক্ষণ না পাই, তাহলে নিশ্চয়ই আমরা ভুল করে ফেলব। আমরা ইন্দ্রিয় ভোগ কিংবা পাপ কার্যে আমরা চলে যাব। কিন্তু এই বয়সে যদি আমরা শিখলাম কিভাবে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করতে হবে, পরে গেলে আবার এত সহজ হয়ে যাবে। খুব ভালো, এখন থেকেই করলে মন এবং ইন্দ্রিয় কন্ট্রোল হয়ে যাবে। খুব ভালো, আর কোনো কারণ? হ্যাঁ
আমাদের মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইয়ুথ লাইফ। এখন যদি আমরা ভগবানের শ্রীপাদ পদ্মে উপনীত না হতে পারি,
আমাদের মানব জীবন পুষ্প স্বরূপ। আমরা কারো বাড়িতে যাচ্ছি, ওনার জন্মদিনের জন্য একটা ফুল দিতে যাচ্ছি উপহার, একটা গোলাপ ফুল দিতে যাচ্ছি। কি রকমের ফুল দেওয়া উচিত? কি রকমের ফুল? হ্যাঁ তাজা ফুল, না 20 দিন আগের ফুলটা দেব? যদি ওনার কাছে যাই, মশাই আপনার জন্মদিনের জন্য আমি আপনাকে ফুল দিতে এসেছি, দেখুন 1 মাস আগের ফুল, কি ভাববে, এটা অপমান না সম্মান? ও বলবে এটা কি না দিলে ভালো হতো, এখন এরকম দিচ্ছেন এক মাস আগের ফুল, এটা কি উপহার দিচ্ছেন আমাকে? সেভাবেই যুব অবস্থায় আমরা খুব ভোগ করি, আর যখন বৃদ্ধ অবস্থায় ভোগ করা যায় না, আর আমাদের শরীর আমাদের মন ইন্দ্রিয় আমাদের সাথ দিচ্ছে না, সে সময় ভগবানের কাছে গিয়ে বলি, ভগবান আমি তোমার। ভগবান বলবে, কি কাজ? এখন কোনো কাজ নেই তোমার, চলে যাও। এখন কি করতে পারবে তুমি যখন তোমার শরীর ব্যর্থ হয়ে গেছে, ইউজলেস, এখন ব্যর্থ হয়ে গেছে, এখন আমার কাছে আসছো? যখন শরীরের মূল্য ছিল তুমি কিছু করতে পারতে, সেই সময় তো এলে না, আর এখন কিছু আর করতে পারছো না তো আমার কাছে আসছো? আমি শরণাগত আছি তো আপনার চরণে, না দরকার নেই যাও, বলবেন না ভগবান এরকম? কিন্তু ভগবান তো সবাইকে স্বীকার করেন, কিন্তু আমাদের জন্য এটা ভালো ভাবনা নয়। যখন সবকিছু ঠিকঠাক চলছে, শরীরটা মনটা তাজা প্রবল, সেই সময় স্বার্থ স্বার্থের ভাবনা নিয়ে আমরা ভোগ করি, আর যখন শরীর সাথ দিচ্ছে না সেই সময় ভগবানের কাছে যাই, এটা তো সভ্য বিচার নয়, তাই না? খুব ভালো, কটা হয়েছে কাল? ছয়টা, আর বলুন। হ্যাঁ, এটা তো আমি বলেছিলাম আগে, মৃত্যুর সময় আমাদের মৃত্যু এটা পরীক্ষার সময়, আর জীবনটা হচ্ছে তৈরির সময়। যেমন এক বছরের আমাদের সময় আমরা আমাদের লাভ হয় তো পরীক্ষার আগে, তো সেটা তৈরি করার সময়, আর পরীক্ষা হচ্ছে মৃত্যু। ভাগবতেও বলা হয়েছে, এতাবান সাংখ্য যোগাভ্যাম স্বধর্ম পরিনিষ্ঠয়া জন্ম লাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। আমরা যদি বর্ণাশ্রম ধর্মের নিয়মের পালন করছি ভালোভাবে, আমরা অষ্টাঙ্গ যোগ করছি, ধ্যান যোগ করছি, জ্ঞান যোগ করছি, আমরা যদি কিছুই যেন না করছি, যদি আমরা মৃত্যুর সময় ভগবান নারায়ণ কিংবা কৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের জীবন সফল। তার জন্য তৈরি আগে থেকেই করতে হয়। আর কে? হ্যাঁ, জীবনটা হচ্ছে যুদ্ধ বাবা, একটা সৈনিক আমাদের কাছে আছে, জেনারেল, সেনাপতি, যুদ্ধ মায়ার বিরুদ্ধে যুদ্ধ। আর এই সময় যুব অবস্থায় ওই একটা স্পিরিট থাকে, তাই না? আর এই সময় যখন আমাদের শরীর আমাদের মন আমাদের বুদ্ধি তীব্র এবং তাজা আছে, প্রবল আছে, শক্তিশালী আছে, সেই সময় মায়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ সঠিকভাবে করতে পারি। না হলে বৃদ্ধ অবস্থায় শক্তি থাকে না, বুদ্ধিও একটু কি বলে, কমজোর বলে কি, উইক, দুর্বল হয়ে যায়। তো যুব অবস্থায় মায়ার প্রতি যুদ্ধ করা একটু সোজা হয়ে যায়। আর আর কে হাত উপর করছিলেন? হ্যাঁ,
জাগতিক জগতে তো মায়াটা খুব স্ট্রং, মায়া তো আস্তে আস্তে হিউম্যান মাইন্ডটাকে ডিস্ট্রয় করে, লাইক স্লো পয়জন। এখন হাউ ক্যান উই কন্ট্রোল দ্যাট মায়া?
সেটা তো আলোচনা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে, এটা প্রশ্ন না, প্রশ্ন পরে হবে, এখন আমি আপনার উত্তর দিচ্ছেন, কারণ দিচ্ছেন সবকে। হ্যাঁ, পেছনে খুব ভালো, খুব ভালো। এটা আলোচনা করা হয়েছে আগে, কিন্তু সংক্ষেপে কিন্তু ভালোভাবে বলেছেন যে ছাত্র জীবন মানে ব্রহ্মচারী জীবন, আর ব্রহ্মচারী মানে কি? বিদ্যার্থী জীবন। ব্রহ্ম আচরতি ইতি ব্রহ্মচারী, যে আধ্যাত্মিক জীবনের আচরণ করে সেটা হচ্ছে ব্রহ্মচারী। শুধু কলেজে গিয়ে কমার্স, আর্ট, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল পড়া, এটা ছাত্র, এটা ব্রহ্মচারী জীবন নয়। এটা পড়াশোনা অবশ্য করতে হবে, কিন্তু ব্রহ্ম আচরতি মানে আধ্যাত্মিক আচরণ হওয়া উচিত, একে ব্রহ্মচারী বলে। আর ব্রহ্মচারী জীবন হচ্ছে অন্য তিন আশ্রমের আধার। যদি কেউ ভালো ব্রহ্মচারী হয়, ও ভালো গৃহস্থ হতে পারবে, ভালো বানপ্রস্থ হতে পারবে, ভালো সন্ন্যাসী হতে পারবে, জীবন সার্থক করতে পারবে। এই ব্রহ্মচারী জীবনটাই প্রশিক্ষণের জন্য, বিশেষ করে সারা মানব জীবন প্রশিক্ষণের জন্য, কিন্তু বিশেষ করে ব্রহ্মচারী জীবন এটা প্রশিক্ষণের জন্য। এটা ভগবানের যোজনা, প্ল্যান আমাদের জন্য। তাই জন্য এই বয়সে আমাদের ব্রহ্মচর্য পালন করা উচিত, ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করা উচিত, ভক্তি করা উচিত। ঠিক আছে, আর কেউ? হ্যাঁ, বুঝছে। বুঝলাম না, শুনলাম না কি। বাউন্ডারি, বাউন্ডারি থেকে রাখা, ডিসিপ্লিন লাইফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো। যদি ডিসিপ্লিন, ডিসিপ্লিনকে কি বলে বাংলায়? শৃঙ্খলা, শৃঙ্খলা। এখন থেকে যদি আমরা শৃঙ্খলা না শিখি, তাহলে আগে থেকে কি করে করতে হয়, কি করে সম্ভব? সম্ভব নয়। ওই আপনারা শুনেছেন না, ওই ছোটবেলা থেকে, আমি ছোটবেলা শুনেছিলাম, একটা ব্যক্তি ছিল, আর ওর মা ওকে কিছু বলতো না, ওইদিকে ওইদিকে গিয়ে চুরি করতো, মিথ্যে কথা বলতো, মা কিছুই বলতো না। এরকম বড় হয়ে ও আর সব অন্য পাপ করা শুরু করলো, আরম্ভ করলো। আর যখন একবার খুন করেছে কার, তো পুলিশ একে ধরেছে আর মৃত্যুদণ্ড পেয়েছে। আর মৃত্যুর দণ্ডের আগে সে সময় জিজ্ঞেস করা হয়েছে, আর তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? বললো, হ্যাঁ, আমি মার সঙ্গে দেখা করতে চাই। তো মা এলেন ওনার কাছে, মা আমার তোমার কানে কিছু বলতে চাই। তো মা এসে করলো, কানটা মুখের সামনে রাখলো, আর কি করলো, কানটা কেটে দিল। মা তো চেঁচামেচি করতে আরম্ভ করলো, এইসব কি করেছো, কেন করলে এভাবে? বলে, এটা তোমার ভুল মা, যখন আমি বাচ্চা ছিলাম তুমি ভালোভাবে আমাকে শৃঙ্খলাতে রাখনি, আমি যখন ভুল করছিলাম তুমি কখনই আমাকে আমাদের ভর্ৎসনা করনি। ভর্ৎসনা বলে কি বলে, হ্যাঁ, আমাকে তুমি একটা শৃঙ্খলার ভেতরে রাখনি, আমাকে পূর্ণ স্বতন্ত্রতা দিয়ে দিয়েছো ছোটবেলায়ও, তাই জন্য আজকে আমার এই অবস্থা। সেই সময় যদি তুমি আমাকে ভালোভাবে একটা সহি সাধারণ পথে যদি তুমি আমাকে রাখতে, আমি ভালো মানুষ হয়ে যেতাম। কিন্তু এখন দেখো আমার কি অবস্থা, মৃত্যুদণ্ড আমার সামনা করতে হচ্ছে। তো এই এই বয়স থেকেই যদি আমরা শৃঙ্খলার ভেতরে থাকা শিখি, আমরা প্রশিক্ষণ পাই, আগে চলেও আমাদের জীবনে আমরা ভালো ভদ্রলোক হয়ে, ভালো নাগরিক হয়ে, ভালো মনুষ্য হয়ে আমরা থাকতে পারবো আর ভালোভাবে ভক্তি করতে পারবো। খুব ভালো। আর কোন পয়েন্ট? হ্যাঁ, চাণক্য পণ্ডিত বলছেন যে যখন আমরা বাল্যাবস্থায় থাকি, আমাদের মা বাবার আশ্রয়ে আমরা থাকি, আর স্কুল কলেজে আমরা শিক্ষকের আশ্রয়ে থাকি, সেভাবে যারা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে চায় তাদের গুরুর আশ্রয় থাকতে হবে। তাই জন্য গুরুর আশ্রয় থেকে আমরা এই জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, আর বলুন। হ্যাঁ, অন্যকে ভালোবাসার আগে ভগবানকে ভালোবাসা উচিত। মানে এখানে কোনো একটা কি বলে, ধোকা বলে হিন্দিতে, এখানে কি বলে, ধোকা, ধোকা না পেলে ঠিক আছে। এটা কিন্তু এত একটা রিজন, ঠিক আছে, লিখে দিতে পারে, তো একটা পজিটিভ রিজন হওয়া উচিত আর ভালো। কার যদি এটা অনুভব, ঠিক আছে, ভগবানের জন্য, এটাও আমাদের ভগবানের কাছে টেনে আনার জন্য, যেমন বিল্বমঙ্গল ঠাকুরের হয়েছিল। হ্যাঁ বলুন। বুঝলাম না, যখন শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিলেন সেই সময়
অর্জুনের মতো একজন যুবককে,
অর্জুনের যুবক, হ্যাঁ, সেই সময় তো অর্জুনের বয়স কি ছিল বলুন তো? গীতার উপদেশ যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন, তো অর্জুন আর শ্রীকৃষ্ণ সমকালীন ছিলেন। হ্যাঁ, তো ওনার বয়স কি, 100 বছর থেকে বেশি বয়স, তো যুবক তো ছিলেন না সেই সময়, তবুও ওনার উপদেশ যুবকের জন্য অনুসরণীয়, শ্রবণীয়, দেখার দেখতে তো শ্রীকৃষ্ণ যুবকের মতো, নিত্য কিশোর। আর কারণ, হ্যাঁ, খুব ভালো, এই উত্তরটা আমি দেখছিলাম কখন আসবে এই উত্তরটা। আমরা লোকেরা বলে এখন এই অবস্থায় ভক্তি কেন করছো, বৃদ্ধ অবস্থায় করো, কিন্তু মৃত্যু কোন সময় আসবে কিছু গ্যারান্টি আছে? কখনই আসতে পারে মৃত্যু। আমরা বৃদ্ধ অবস্থা পর্যন্ত থাকবো কি না সেটাও তো বলা যায় না। রোজ খবরের কাগজে পড়া যায়, এখানে একটা 10 বছরের বাচ্চা মারা গেল, ওখানে গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, 25 বছরের তরুণ, ওর মৃত্যু হয়ে গেল। আর আজকাল তো আধুনিক কালে কোটি কোটি বাচ্চা মার গর্ভে তাদের মারা যাচ্ছে, গর্ভপাত করা যাচ্ছে, এটা তো বিশ্বভরে একটা বিরাট বিরাট সমস্যা। তো বৃদ্ধ অবস্থা হবে কি না সেটাও কোনো গ্যারেন্টি তো নেই, নিশ্চিত নেই যে আমরা বৃদ্ধ অবস্থা পর্যন্ত থাকব। তো যারা বলছে যে বৃদ্ধ অবস্থা পর্যন্ত তুমি ভক্তি করো না, তারপরে তুমি করো, যদি মৃত্যু তার আগে এসে যায় কি করা যায়? মৃত্যু তো আসবেই, জাতস্যে হি ধ্রুবম মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবদ গীতায়, যার জন্ম হয়েছে তার জন্য মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হয়েছে তার জন্য জন্ম নিশ্চিত। শ্রীমদ ভাগবতেও বাসুদেব কংসকে বলেন, মৃত্যুর জন্মবতাম বীর দেহেন সহ জায়তে। হে কংস একটু মনে রাখো যে মৃত্যু, এই মৃত্যু জন্ম দেহের জন্ম সঙ্গেই হয়। যে সময় দেহটা জন্ম নিয়েছে সে সময় থেকে মৃত্যুও জন্ম নিয়েছে। মানে কি, এর অর্থটা কি? মানে যখন জন্ম হয়েছে আমাদের মৃত্যু নিশ্চিত, মৃত্যু তো আসবেই, শুধু কখন আসবে সেটা আমরা বলতে পারবো না। পরীক্ষিত মহারাজ অতি ভাগ্যশালী ছিলেন, ওনাকে 7 দিনের সময় দেওয়া হয়েছিল, 7 দিনের পরে আপনার মৃত্যু হবে। কিন্তু আমাদের সেরকম তো সময় দেওয়া যায়নি, কখনোই হতে পারে, এখন হতে পারে, 10 দিন পরে হতে পারে, 10 বছর পরে, 50 বছর পরে। তো কোনো নিশ্চিত কোনো গ্যারেন্টি নেই যে আমরা বৃদ্ধ অবস্থা পর্যন্ত থাকব। আর একটা ব্যাপার, বৃদ্ধ অবস্থা মানে কি? মৃত্যুর আগের অবস্থা, তাই না? আর মৃত্যু কোন সময় আসবে আমরা বলতে পারি না, তাহলে প্রত্যেক ক্ষণ আমরা বৃদ্ধ অবস্থায়। তাই জন্য যারা আপনাদের বলেন আপনার এরকম উত্তর দিন, মৃত্যুর কাছে মৃত্যু কোনো সময় আসতে পারে, তাই জন্য এখন থেকে আমাদের ভক্তি করা ভালো। ঠিক আছে, আর কি কারণ বলুন তো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। কলিযুগে আমাদের বয়স কম, জীবনের অবধি খুব কম। সত্যযুগে জীবনের অবধি কি ছিল? 1 লক্ষ সাল বছর। আর তারপরে ত্রেতা যুগে 10,000, দ্বাপর যুগে 1,000, কলিযুগে 100। সেটা হচ্ছে কলিযুগের আরম্ভের সময়। আর এখন কজন আছে যাদের বয়স 100 পর্যন্ত হয়? খুব কম। 100 বছর হলে খবরের কাগজে ফটো আসে, এই 100 বছর হয়ে গেল, তাই না? আজকাল তো 70 বছর 80 বছর সবচেয়ে বেশি এরকম। আর আজকে আমি ভারতে তো অনেক দেখছি এরকম 30 বছরের ছেলে হার্ট অ্যাটাক এসে মরে যাচ্ছে, মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক। 19 বছরের ছেলে আমি শুনলাম, 19 বছর। আগে তো আমি যখন ছোটবেলায় ছিলাম তখন তো 50 বছরের আগে তো কোনো হার্ট অ্যাটাকের ব্যাপার ছিল না, এখন 19, 20, 25, 30 বছরের ছেলে সব হার্ট অ্যাটাক এসে মারা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রগতি, আমাদের সমাজের উন্নতি। তাই জন্য কলিযুগে আমাদের জীবনের অবধি, আমাদের বয়স কম হয়ে যাচ্ছে, সময় কম, আর পথটা আমাদের লক্ষ্যটা খুব দূরে আছে, বেশি সময় চাই আমাদের ওই লক্ষ্যে লাভ করার জন্য। যদি আগে থেকে ছোট বয়স থেকে আমরা আরম্ভ না করি, বৃদ্ধ অবস্থায় যদি আরম্ভ করি, লক্ষ্যটা তো খুব দূর, কি করে আমরা পৌঁছতে পারবো? খুব ভালো পয়েন্ট। হ্যাঁ বলুন। ঠিক আছে, ভগবান বলছেন ভগবদ গীতায়, বসুন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম রাজা। এটা আমাদের জীবনের লক্ষ্য, ভগবানের শরণ যাওয়া। কামস্যেন্দ্রিয় প্রীতি জীবস জীবস লাভ জীবে তাবত জীবস্য তত্ত্ব জিজ্ঞাসনার্থ ইয়শ্চেহ কর্মভিঃ। ভাগবতে বলা হয়েছে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। আর যদি আমরা তত্ত্ব জিজ্ঞাসা না করি তাহলে কি লাভ? জীবনের উদ্দেশ্যটা আমরা পূর্ণ না করি কেন আমাদের সময় ব্যর্থ করতে হবে? যখন আমরা জেনে গেছি যে জীবনের উদ্দেশ্যটা হচ্ছে ভগবান কৃষ্ণের শরণ গ্রহণ করা, তাহলে সময় ব্যর্থ কেন আমাদের করতে হবে? আগে থেকে যদি আমরা আরম্ভ করি আমরা নিশ্চয় লক্ষ্যের লাভটা আমরা করতে পারবো। ভালো, আর কোনো কারণ? হ্যাঁ, বুঝলাম না।
যুবকরা যে মায়া সুখ পেতে,
হ্যাঁ,
যে মায়া মরিচিকার পিছনে ছুটছে,
হ্যাঁ,
তো তারা যাচ্ছে প্রকৃত সুখটা পেতে কিন্তু তারা কখনো তা পাচ্ছে না, না পেয়ে উল্টো হতাশা গ্রস্ত হয়ে তারা বিভিন্ন মানসিক রোগগ্রস্ত হচ্ছে, সুইসাইডের সম্মুখীন হচ্ছে। তো তারা যদি প্রকৃত সুখ পেতে চায় তাহলে কৃষ্ণ কনসাসনেস গ্রহণ করে।
যুব অবস্থায় মায়া সুখে লাভ করার চেষ্টায় সবাই নিরাশ হয়ে যাতে হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, আর তাই জন্য বিভিন্ন ধরনের ভুল করে ফেলছে আর আত্মহত্যা করার চেষ্টা করছে, হতাশ হয়ে নিরাশ হয়ে। যদি কৃষ্ণ ভাবনার পথে যদি ওরা চলে এভাবে নিরাশ আর হতাশ হবে না, তাই না? ঠিক আছে, খুব ভালো, খুব ভালো কারণ। হ্যাঁ বলুন। আস্তে আস্তে বলবে, হ্যাঁ সবাই শুনবে, ভালো ভালো। আপনারা শুনেছেন?
বাংলাদেশে একটি প্রবাদ আছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভক্তি লাভের আশে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাই আমাদের কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য শিশুকালেই কৃষ্ণ ভজন করা উচিত। হরে কৃষ্ণ,
হরে কৃষ্ণ। আবার 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 সবাই শুনতে চাও। বলো,
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভক্তি লাভের আশে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভক্তি পাবার আশে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে।
মানে
মানে
মানে তাৎপর্য দাও, এটা তাৎপর্য দাও। হ্যাঁ, দু মিনিটের একটা প্রবচন দাও, বলো।
মানে শিশুকালে আমাদের মন একনিষ্ঠ থাকে, তাই প্রত্যেকেরই বিশ্বাস থাকে যে অবশ্যই আমরা ভজন করলে কৃষ্ণকে লাভ করতে পারবো, অন্য কোনো দ্বিমত থাকে না। আর যৌবনে আমাদের মন বিভিন্ন দিকে চঞ্চল থাকে, তাই যখন সাধু বা মহারাজরা বলে যে তুমি কৃষ্ণ ভজন করো, তখন আমাদের দ্বিধা হয় যে পাবো না না পাবো, আসে কি না আসে যৌবনে, কারণ আমাদের মন বিভিন্ন দিকে হয়ে গেছে। তাই আর বৃদ্ধকালে মানে ই থাকে যে কখন মারা যাবো কখন মারা যাবো, এই নাকি ডমরা আমাকে নিবে, ডমের চিন্তা করতে করতে সময় যায়, কৃষ্ণ চিন্তা কখন আসবে। আর যদিও দুজন কৃষ্ণ চিন্তা করে তা ওই ড্রমের তরাসে, মানে ড্রমের ভয়তে, এখানে প্রেম ভক্তি থাকে না। হরে
কৃষ্ণ। সবাই লিখে নিয়েছে, হ্যাঁ বাড়িতে গিয়ে বলবে সবাই, হ্যাঁ ঠিক আছে, যখন কে ওরকম বলবে এই বয়সে কেন করছে ভক্তি, বলবে এই নাম ঠিক আছে, কি নাম?
হ্যাঁ
বাহ সুন্দর, কোথায় থেকে? আচ্ছা আচ্ছা, খুব ভালো ভালো। আর কোন কারণ? হ্যাঁ হ্যাঁ বলুন। তাহলে ওনার
যদি শৈশব থেকে কোন শিশুকে কৃষ্ণ ভাবনা মৃত্যু শিক্ষা দেওয়া হয়,
হ্যাঁ
তাহলে আগামী বিশ্ব তার কাছ থেকে আর অনেক কিছু আশা করতে পারে।
আগামী বিশ্ব মানে ঠিক আছে, ঠিক এখন যারা যুবক তারা ভবিষ্য, এই জগতের ভবিষ্য যদি ভালোভাবে সবাই সুসংস্কৃত হয়, ভক্তি করে, ভালো মানুষ হয়ে যায়, ভালো ভক্ত হয়ে যায়, পূর্ণ জগতের ভবিষ্য সুরক্ষিত থাকবে, তাই না? আজকালের যে যুবক তারা আগামীকালের নেতা, খুব ভালো। আর কিছু? হ্যাঁ বলুন বলুন। আমরা ভগবানকে বচন দিয়েছিলাম মার গর্ভে, ভগবান যখন আমি এখান থেকে নরক থেকে আমাকে মুক্ত করে দিন, মার পেটে থেকে ওখানে খুব কষ্ট, খুব কষ্ট, অতি কষ্ট, আমাকে মুক্ত করুন, আমি বাইরে আসব, যখন আমি বেরোবো এখান থেকে তখন আপনাদের আপনার ভক্তি করব, নিশ্চয় করব। কিন্তু বাইরে এসে কি হয় আমরা ভুলে যাই, তাই জন্য আমাদের শিশুকাল থেকেই করা উচিত, ভগবানকে আমাদের যে আমরা যে বচন দিয়েছি সেটা পালন করতে হবে। ভালো। আরেকটা কারণ আপনারা যে বলেননি, এরকম অনেকরাই বলে যে এখন যুব অবস্থা, এখন ভোগ করার যে ভাবনা, ভোগ করার ইচ্ছা এখন মনে খুব থাকে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাব সে সময় মনের ভেতরে কোনো কাম বাসনা থাকবে না, এরকম বলে না? তখন যে ইন্দ্রিয় শান্ত হয়ে যাবে সে সময় আমি আমরা আমরা ভক্তি করতে পারব, এটা কি সত্য? হ্যাঁ একটা শ্লোক আছে মনে আসছে, অঙ্গম গলিতম পলিতম মুন্ডম দশনবিহীনম জাতম তুণ্ডম বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা দণ্ডম তদপি ন মুঞ্চত্যাশা পিণ্ডম। এটা হয়তো শঙ্করাচার্য দ্বারা বিরচিত, কিন্তু সিদ্ধান্তটা আমরা নিতে পারি এইটা। উনার মায়াবাদ দর্শন তো আমরা স্বীকার করি না, কিন্তু এরকম অল্প কিছু হলে সেটা স্বীকার করার কোনো ক্ষতি নেই। বৃদ্ধ অবস্থার বর্ণনা করছেন উনি। অঙ্গম গলিতম, শরীরটা দুর্বল হয়ে গেছে। পলিতম মুন্ডম, আমাদের যে কেশ সব পেকে গেছে, বলে না কি বলে, পেকে গেছে। দর্শনবিহীনম জাতম তুণ্ড, মুখের ভেতরে যে দাঁতগুলো আছে সব পড়ে গেছে। বৃদ্ধ ইয়াতি, মানে বৃদ্ধ যাচ্ছে ওখানে কি করে, গৃহীত দণ্ডম, এভাবে দণ্ড হাতে নিয়ে এভাবে যাচ্ছে। তদপি তবুও মুঞ্চত্য আশা পিণ্ডম, ওর মনে কি আছে, কামবাসনার ভণ্ডার পিণ্ড। বৃদ্ধ হয়ে গেছে তাই জন্যে এইসব কামবাসনা শেষ হয়ে যাবে, এটা তো নয়। একবার কি হয়েছিল, প্রভুপাদ এই গল্পটা বলেছেন, আকবর বলে একটা রাজা ছিলেন, আপনি জানেন ইতিহাসে, হয়তো স্কুলে আপনি পড়েছেন। তো আকবরের একজন মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী খুব বৃদ্ধ হয়ে গেছিল। আর সেই সময় আকবর আর বীরবল দুজনেই গেছে, কিন্তু তার আগে একবার আকবর বীরবলকে জিজ্ঞেস করছিলেন যে বীরবল, এই যে মনে কামবাসনা থাকে সেটা কোন বয়সে শেষ হয়ে যায়? আমার তো মত যে বৃদ্ধ অবস্থায় এটা শেষ হয়ে যায়। তো বীরবল বললেন, না, এটা এরকম শেষ হয় না, আর আপনাকে আমি প্রমাণ দেব, পরে দেব। যখন এই মন্ত্রীর কাছে উনি যাওয়ার কথা ছিল, তো বীরবল বললেন, বাদশাহ, আপনার যে তরুণ কন্যা আছে ওনাকে আমাদের সঙ্গে নিয়ে এসুন, যখন আমরা ওই বুড়ো মন্ত্রীকে দেখতে যাব। তো নিয়ে এলেন। আর যে সময় আকবর, বীরবল এবং আকবরের তরুণ কন্যা ওই ঘর ভেতর প্রবেশ করলেন, উনি দেখলেন যে মন্ত্রী তার চোখ সবচেয়ে আগে কোথায় গেল, তরুণীর দিকে। আর আকবর বীরবলের দিকে তাকাচ্ছে, বীরবল আকবর দিকে তাকাচ্ছে, দেখুন আমি বললাম এই মৃত্যুর শয্যায় পড়ে আছে, এখন মৃত্যু হওয়ার কথা, আর ভারতবর্ষে বাদশাহ এসছে দেখতে, কিন্তু ওর দৃষ্টিটা কোথায়, তরুণীর দিকে। তারপর আকবর বুঝতে পেরেছেন, হ্যাঁ এটা বটে ঠিক। তো এটা নয় যে শুধু আমরা বৃদ্ধ অবস্থায় পর্যন্ত থাকবো আর সব ঠিকঠাক হয়ে যাবে, আমাদের মনটা সব ঠিক হয়ে যাবে, না, সম্ভব নয়। এখন থেকে যদি আমরা ব্রহ্মচর্যর পালনটা না করি, কামবাসনাকে বশ করা, নিয়ন্ত্রিত করার চেষ্টা না করি, বৃদ্ধ কালেও সেটা সম্ভব হবে না। আমার নিজের অনুভব আছে, একজন 70 বয়সের একজন ভদ্রলোক ছিলেন, খুব একটা বড় লোক, উনি বোম্বেতে থাকেন, ভক্ত নয় উনি, কিন্তু আমার জেনার লোক, জেনা চেনা লোক, অনেক বছর পর আমার সঙ্গে দেখা করতে এসছেন। সেই সময় ওনার বয়স 70 থেকে বেশি, রিটায়ার হয়েছিলেন। আর যখন উনি শুনলেন, যখন আমি নতুন ব্রহ্মচারী হয়েছিলাম সেই সময়ের ব্যাপার, আর উনি শুনলেন যে আমি ব্রহ্মচারী হয়েছি, তা আমার সঙ্গে মাঝে মাঝে এসে দেখা করতেন, আর বললেন, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি বলুন, বলুন, আমার বয়স হয়ে গেল এখন 73 years old, তবুও আমার মনে কাম বাসনাটা যাচ্ছে না, কি করা যায়? সে সময় আমি খুব যুবক ছিলাম, আমি ভাবছিলাম এইটা কি, 73 years old আর এখন এরকম বলছেন। এটা একটা অনুভব হলো আমার, হ্যাঁ, এই বয়সেও কাম বাসনাটা মনের ভিতরে ছাড়, মনের থেকে মনটা ছাড়বে না। আর ইনি তো এত একটা প্রতিষ্ঠিত ভদ্রলোক, খুব ধনী ব্যক্তি, শিক্ষিত বড় লোক সমাজে, ইনি এসে এই ব্যাপারে কথা বলছেন। আর ওনার বয়স কি? 73। এই বয়সে উনি বলছেন। তাহলে শুধু আমরা বৃদ্ধ অবস্থায় ভক্তি করব, আমাদের মন আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। এখন থেকেই আমাদের চেষ্টা করা উচিত। আরেকটা কারণ, শ্রীমদ ভাগবতে দক্ষ প্রজাপতির লীলাটা আছে প্রসঙ্গ। নারদ মুনি, উনি তো ব্রহ্মচারী, নৈষ্ঠক্য ব্রহ্মচারী, উনি দক্ষ প্রজাপতির 10,000 ছেলে আর তারপরে আবার 1,000 ছেলেকে সবাইকে ব্রহ্মচারী করে দিয়েছে। আর দক্ষ প্রজাপতি খুব বিরক্ত হয়ে গেছেন, রেগে গেছেন, আর শাপ দিয়েছেন নারদ মুনিকে যে আমি শাপ দিচ্ছি যে আপনি কোনো একটা জায়গায় থাকতে পারবেন না বেশি দিন। নারদ মুনি বললেন খুব ভালো, খুব ভালো আশীর্বাদ, মানে আমি প্রচার করে ঘুরে বেড়াবো সব জায়গায়, সারা ব্রহ্মাণ্ডে আমি ঘুরে বেড়াবো, একটি জায়গায় কোথাও থাকবো না। আর উনি বললেন যে আমাদের আমার যে ছেলেগুলো আছে তারা খুব কাঁচা, কাঁচা বলে না, পরিপক্ক হয়নি এখনো, ওরা সংসারের অনুভব করেনি, তো ওদের যে বিরক্তি, ওদের যে বৈরাগ্য সেটা অপূর্ণ। যখন ওরা সংসারের অনুভব করবে, নিজেই সংসারের অনুভব থেকে ওরা জানবে যে এই সংসার এই দুঃখের সাগর, সেই সময় নিজেই ওরা বিরক্ত হয়ে যাবে, বৈরাগ্য লাভ করবে, সেই সময় ওদের বৈরাগ্যটা আছে সেটা সুদৃঢ় হবে। এখন এখন ওদের বৈরাগ্যটা ওটা কৃত্রিম, কৃত্রিম বলে না, আর্টিফিশিয়াল, ওটা কৃত্রিম, ওরা ধারণ করতে পারবে না। কিন্তু যখন অনুভব করি আমরা নিজেই, তাহলে তারপরে আমাদের বৈরাগ্যটা স্থির হবে। কিন্তু এটা কি ঠিক? এই সিদ্ধান্তটা ঠিক না? প্রভুপাদ ওনার তাৎপর্যে এই সিদ্ধান্তের খণ্ডন করছেন। উনি বলেন যে একটা স্ত্রী যখন বাচ্চাকে জন্ম দেয়, সেটাকে ইংরেজিতে কি বলে? লেবার পেন। লেবার পেন, পেন মানে বুঝেছেন তো, কষ্ট, ব্যথা, ওটাকে লেবার প্লেজার বলা যায় না। ডেলিভারি করার সময়, বাচ্চাকে জন্ম দেওয়ার সময় মাকে অতি কষ্ট হয়, অতি কষ্ট। আমরা যারা পুরুষ আমরা এটা কল্পনা করতে পারি না এত কষ্ট হয়। আমার মনে আছে, অনুভব আছে, একজন আমাদের মাতাজি আছেন, উনি নার্স একটা হসপিটালে, উনি বলছিলেন একটা মাতাজি এসেছেন জন্ম দেওয়ার জন্য, এত ব্যথা হচ্ছিল যে এত চেঁচামেচি করছিলেন, ওই মাতাজি বলছিলেন বাচ্চাকে মেরে দাও, আমি চাই না এই বাচ্চাটাকে। মানে কেউ মা এরকম বলতে পারে? কেউ তো বলে না। বাচ্চার জন্ম যখন হয়ে গেছে সেই সময় তো সব ভুলে গেছে মাঝে আমি কি বললাম, কিন্তু এত ব্যথা হয়েছিল সেই সময় যে বলছে বাচ্চাকে মেরে ফেলো, আমি সহ্য করতে পারছি না এই ব্যথাটা। এরকম ব্যথা হয় শিশুকে জন্ম দেওয়ার সময়। কিন্তু সেই সময় বলবে আর কখনো না, আর কখনো আমি আর বাচ্চাকে জন্ম দেব না, কিন্তু আবার অন্য বাচ্চাকে জন্ম দিতে হয় দুবার তিনবার। রূপাদ বলছেন উনি জানেন, অনুভব করেছেন যে বাচ্চাকে জন্ম দেওয়া কত দুঃখপ্রদ, কিন্তু আবার করেন। সেরকম যে মদ খাওয়ার যার অভ্যাস আছে, ও জানে যে মদ খেয়ে কত বাড়িতে সমস্যা হয়, কত দুঃখ, কত কষ্ট জীবনে হয়, ও জানে, তবুও আবার আবার গিয়ে মদ খায়। তো শুধু প্রভুপাদ বলেন, শুধু কিছু জিনিসের অনুভব করলে মাত্র, শুধুমাত্র এটা কোনো গ্যারেন্টি নয় যে আগে গিয়ে আমরা ওই জিনিসটা করব না। যেমন যদি একটা আগ আছে, আগের উপরে ভেতরে যদি আমরা ঘি কিংবা তেল আমরা ইয়ে করি কি বলে ফেলে দিই, তারপর আগটা বুঝে যাবে না আর বাড়বে? বাড়বে। সেরকম আমাদের মনের ভেতরে যে কাম বাসনা কিংবা বিভিন্ন জড়জাগতিক যে ইচ্ছা আছে, যদি আমরা অনুভব করার নামে যদি আমরা ইন্দ্রিয় তৃপ্তি ইন্দ্রিয় ভোগ করি, তাহলে কি হবে? ওই কাম বাসনার যে আগ আর প্রজ্বলিত রূপে জ্বলতে আরম্ভ করবে, ওটা বুঝবে না। যদি আমরা কাম বাসনাকে নিয়ন্ত্রিত করতে চাই, এখন থেকে আমাদের তেল দেওয়া ঘি দেওয়াটা বন্ধ করা উচিত। তারপরে ওটা আস্তে 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 করে বুঝে যাবে। রূপাদ অন্য জায়গায় বলেছেন, বিভিন্ন প্রকারের লোক থাকে এই দুনিয়ায়, এই জগতে। একটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, যখন ও শোনে যে এটা চুরি করলে এটা পাপ, ও শুনেই করে না, চুরি করে না, না এটা আমি শুনেছি, শাস্ত্রে বলা আছে, আমার মা বাবা বলেছে, আমাদের গুরুজন বলেছেন যে চুরি করা এটা খুব খারাপ কাম কার্য, আমি করবো না। সবচেয়ে বুদ্ধিমান। দ্বিতীয় শ্রেণীর যে লোক, ও ভাবে ঠিক আছে আমি শুনেছি যে চুরি করলে ভালো নয়, আর চুরি করে যদি আমরা ধরা যায় তাহলে খুব দণ্ড, আমরা দণ্ড পেতে হবে, ঠিক আছে দেখি যদি কেউ চুরি করার সময় যদি ধরা যায়, ধরা পড়ে, তারপরে ওকে দণ্ড দিয়ে যাবো, ওকে দেখে তারপরে আমি একটু কনভিন্স হয়ে যাব। তাহলে ও দেখে একটা চোর আছে, ও ধরা পড়ে, ধরা যায়, ওকে খুব লোকার এসে মারে, তারপর না আমি ও করবো না, এখন ওকে ও ধরা গেছে, খুব খারাপ অবস্থা হলো ওর, এখন আমি চুরি করবো না। তৃতীয় শ্রেণীর লোক কি বলে, ও চুরি করেছে, ও ধরা গেছে, কিন্তু হয়তো আমি ধরা যাব না, আমি করব, কিন্তু হয়তো আমি তো বেশি বুদ্ধিমান, আমি তো বেঁচে যাব। যতক্ষণ না আমি নিজেই দণ্ড পাই না, ততক্ষণ আমি তো করে যাব, আর যখন নিজেই ধরা যায় দণ্ড পায়, তারপর হ্যাঁ আর আমি চুরি করব। আর চতুর্থ শ্রেণীর লোক কি করে, শুনেছে ও জানে চুরি করা খারাপ, কিন্তু তবুও করে, ও দেখেছে অন্যরা চুরি করছে, ধরা যাচ্ছে, দণ্ড পাচ্ছে ওরা, নিজেই ও চুরি করে নিজেই দণ্ড পাচ্ছে, তারপরেও ও চুরি বন্ধ করে না। চতুর্থ শ্রেণী সবচেয়ে বুদ্ধিমান কোনটা, যে শুনেই বন্ধ করে দেয়, অনুভব করার দরকার নেই। ইংরেজিতে একটা প্রবার্ব আছে, এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার, অনুভব আমাদের সবচেয়ে ভালো শিক্ষক। কিন্তু এইটা শুধু অর্ধ ভাগ, আর পরের ভাগটা হচ্ছে অ্যান্ড আ ফুল লার্নস বাই নো আদার ওয়ে। অনুভব সবচেয়ে ভালো শিক্ষক, আর যে মূর্খ সে অন্য কোনো ভাবে শিখে না, বুঝেছেন? হ্যাঁ না বুঝলেন না হয়তো, আপনার চেহারা দেখে ভাবছি না। এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার অ্যান্ড আ ফুল লার্নস বাই নো আদার ওয়ে। অনুভব এটা সবচেয়ে ভালো শিক্ষক, এবং যে মূর্খ সে অন্য কোনো ভাবে শিখে না, মানে অনুভব করেই শিখে, অনুভব ছাড়া শিখতে পারে না। কিন্তু সব জিনিসের অনুভব করার দরকার নেই, যে সবচেয়ে বুদ্ধিমান লোক সে একবার শুনেই স্বীকার করে নেয়, আর যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর লোক তারা বলে না আমাদের অনুভব করতে হবে। তখন যখন আমরা শুনেছি এই জড় জগৎ দুঃখের সাগর, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এটা জ্ঞানের লক্ষণ ভগবদ গীতায়। শুনেই আমাদের আমাদের স্বীকার করা উচিত এই সংসারটা দুঃখের সাগর। সেরকম আমরা শুনি যে যুব অবস্থায় আমাদের ভক্তি করতে হবে, ভালোভাবে ভদ্র হয়ে ভগবানের ভক্তি করতে হবে, সেটা এখনই শুনলে ভালো। যে ভোগ করলে কত কষ্ট হবে শুধু শুনে আমাদের জানতে হবে, অনুভব করে বৃদ্ধ হয়ে তারপর আমরা অনুভবের পরে ভক্তি করব সেটা দরকার নেই, সেটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীর লোকের জন্য। যারা প্রথম শ্রেণীর লোক সবচেয়ে বুদ্ধিমান, তারা একবার শুনে শুধু কি করে স্বীকার করে। তাই জন্য যুব অবস্থায় আমাদের কৃষ্ণ ভক্তির অনুশীলন করা উচিত, আর বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে আমাদের শুদ্ধ ভক্ত হয়ে আমাদের মনুষ্য জীবনটা সার্থক করা উচিত। ঠিক আছে, এখন অনেক কারণ আরো আছে, আপনারা একটু ভেবে দেখুন, অনেক থাকবে আর কারণ, কিন্তু আজের জন্য এটা ডোজ সাফিসিয়েন্ট, তাই না? কিন্তু দেখলেন এই লেকচারটা তো আপনারা দিয়েছেন, আমি তো দিইনি, সব সুন্দর সুন্দর কারণ আপনারাই দিয়েছেন। কটা হয়েছে কারণ সব মিলিয়ে? হ্যাঁ, 18 কারণ হয়েছে। তো যখন পরের সময় কেউ আপনাকে বলবে এই বয়স কি ভক্তি করাই, এই বলে 17 কারণ, দেখো 18 কারণ আছে, একটা দুইটো তিনটে চারটে, পরের বার ও কিছু বলবে না আপনাকে, আপনাকে দূরে থাকবে, কিংবা আপনার সঙ্গে ভক্তি করার জন্য মন্দিরে আসবে। শ্রীল প্রভুপাদ কি জয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, এখন 10 মিনিট আপনার একটু ব্রেক, 10 মিনিট পরে নিশ্চয়ই আসবেন, এখানে পুরুষোত্তম মহারাজ বসে আছেন আপনাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর দূরে এদিকে ওদিকে যাবেন না, পাশেই থাকবেন, 10 মিনিট পরে তাড়াতাড়ি চলে আসবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।